চ্যানেলের দর্শক শ্রোতা, শুন, আমরা নাজ শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিস শরীফে বর্ণিত আছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে গুম্বদে হজরাকে ধ্যান করতে করতে নাজ শরীফ শ্রবণ করব। আমিও নিয়ত করছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাজ শরীফ পড়ব। সাল্লু আলাল হাবিব, সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা
মোরা নগণ পাবে শাফাআত তোমার রওজা জিয়ারতকারি পাবে শাফাআত তোমার সেজ তোমার ফরমান মদিনা গলাশে তোমার ফরমান মদিনা গলাম মরণগণ গোলাম তোমার মদিনা গলাম মরণগণ গোলাম তোমার মদিনা গলাম তামোর সামান মদিনা গলা হয় যেন তামোর সামান মদিনা গলা মরণ গণ গুলাম তোমার মদিনা গলা আল্লাহ করছো এই পাপীকে
الحمدللہ رب العالمین والصلاه والسلام علی سید المرسلین اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم সবাই আমার সাথে মুহাববত সহকারে পাঠ করুন الصلاه والسلام আলাইকা ইয়া রাসূল আল্লাহ وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক বড় দয়া হয়েছে যে আজ আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। তো আসুন আমরা এই সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় বায়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ফরমান মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, নিয়তুল মুকমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যার নিয়ত যত বেশি হবে তার সওয়াবের পরিমাণও তত বৃদ্ধি পেতে থাকবে। তো আসুন, আমরা এখানে নেকির কাজ করতে এসেছি, বয়ান শ্রবণ করতে এসেছি, তো এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যাতে আমাদের আমলের মধ্যেও যে বয়ান শ্রবণ করার সওয়াব রয়েছে তা অর্জন হয়। আমরা নিয়ত করি যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। এখান থেকে যা মদনী ফুল হাসিল করব এর উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। আমিও নিয়ত করছি আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে বয়ান করব এবং এর উপর আমল করব। আসুন আমরা প্রথমেই প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত বরকত রয়েছে তা সম্পর্কে শ্রবণ করে নি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 500 বার দরুদ শরীফ পাঠ করে নেয় সে কখনো দরিদ্র হবে না। সুবহানাল্লাহ, কতই মর্যাদাবান এই দরুদ শরীফ, এই দরুদ শরীফের কতই বরকত। আজ আমরা আমাদের মধ্যে যখন দরিদ্রতা চলে আসে তখন এদিক সেদিক ছুটতে থাকি, ইসলামী ভাইদের কাছে বলতে থাকি যে আমার দরিদ্রতা চলে এসেছে, আমি বেকার হয়ে গিয়েছি। কিন্তু দেখুন, আমাদের সকলেরই নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, যে ব্যক্তি প্রতিদিন মাত্র কয়বার 500 বার দরুদ শরীফ পাঠ করবে সে কখনো দরিদ্র হবে না। তো আমরা যদি উম্মত হয়ে, আমাদের সকলেরই তো আহাদিসে মুবারাকার উপর বিশ্বাস রয়েছে, তো আমরা যখন এই হাদিসে পাকের উপর আমল করব তখন অবশ্যই ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমরাও দরিদ্র হব না। তো আমরা নিয়ত করে নিই প্রতিদিন, এমনিতে তো অনেক রকম দরুদ শরীফের ফজিলত রয়েছে, 1000 বার করলে আরও ফজিলত রয়েছে, তো এখানে বলা হয়েছে যে 500 বার, তো আমরা নিয়ত করি আমাদের যতটুকু সম্ভব ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করব। আসুন একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন এই সাপ্তাহিক সুন্নতে বরা ইজতিমাই আজকে আমরা শ্রবণ করব যে সন্তানকে কিভাবে সুশিক্ষা দিতে হয় এবং এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা যারা পিতামাতা রয়েছি তাদের কি কর্তব্য, তাদের কি দায়িত্ব। আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করব এর উপর নিজেকে এবং অপর ইসলামী ভাইদেরকে পৌঁছিয়ে দেওয়ার সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এটা বাস্তব যে পিতা মাতার সুশিক্ষা সন্তানকে ভালো আর কুশিক্ষা মন্দ বানিয়ে দেয়। সন্তানের মাদানী প্রশিক্ষণের ব্যাপারে কখনোই অলসতা প্রদর্শন করা উচিত নয়। যে পিতামাতা নিজের সন্তানের সঠিক প্রশিক্ষণ করে না তাদের লজ্জিত ও অপমানিত হতে হয়। সুতরাং উত্তম পিতামাতার প্রমাণ দিয়ে নিজের সন্তানদের কোরআনে করিমের ভালোবাসা এবং এর বিধানাবলীর উপর আমল করা শিখান। আল্লাহ তাআলা পিতামাতাকে নিজের সন্তানদের শরীয়ত অনুযায়ী মাদানী প্রশিক্ষণ করার তৌফিক দান করুক। আমাদের বুজুর্গানে দিনরা রহিমাহুমুল্লাহুল মুবিন তাদের সন্তানদের ইসলামী পদ্ধতিতে প্রশিক্ষণ করতেন। অর্থাৎ আমাদের পূর্ববর্তী যে বুজুর্গরা ছিলেন, যে সকল ওলিরা ছিলেন, ওনারা সব সময় নিজের পরিবার পরিবর্গকে কিভাবে নেককার বানানো যায়, কিভাবে নেকির দিকে ধাবিত করা যায় সেই বিষয়ে সবসময় চিন্তিত থাকতেন। আসুন আমরা এমন একজন হাস্তি, এমন একজন বুজুর্গানে দিনের কথা শুনব, তিনি শুধু নিজে নেককার ছিলেন না, নিজে মুত্তাকি ছিলেন না, নিজে পরহেজগার ছিলেন না, বরং ওনার কন্যা এত উচ্চ মর্যাদার পরহেজগার ছিলেন যার কথা ইতিহাসের মধ্যে লেখা হয়ে গিয়েছে। দেখুন না, আজ এত বছর পরেও সেই কন্যার আলোচনা আজ আমরা শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা শাইখ কিরমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় মুত্তাকি এবং পরহেজগার বুজুর্গ ছিলেন। ওনার যে সাহেব জাদি ছিল, ওনার যে কন্যা ছিল, সে খুবই সুন্দর এবং সুশ্রী হওয়ার পাশাপাশি নেককার এবং পরহেজগারও ছিল। যখন ওনার বিয়ের বয়স হলো, যখন ওই সাহেবজাদির বিয়ের বয়স ঘনিয়ে আসলো, তখন বাদশাহের পক্ষ থেকে সম্পর্কের প্রস্তাব আসলো, অর্থাৎ ওই মেয়ের জন্য সম্পর্কের প্রস্তাব আসলো। তখন ওই বুজুর্গ শাইখ কিরমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাদশাহের কাছ থেকে তিন দিনের সময় চেয়ে নিলেন, বললেন যে আমাকে তিন দিন সময় দিন। তখন উনি মসজিদে মসজিদে ঘুরতে লাগলেন। দেখুন উনি কেমন পিতা, যখন ওনার মেয়ের বিয়ের বয়স হলো পাত্র দেখার জন্য মসজিদে মসজিদে ঘুরছেন। এখন আমরা কি করি যে আমার মেয়ের, আমার ছেলের যখন বিয়ের বয়স হয় তখন ওয়েল এডুকেটেড লাগে এবং যে দুনিয়াবি তালিম, দুনিয়াবি শিক্ষায় অতি উচ্চ মর্যাদায় শিক্ষিত হয় তাকেই আমরা পাত্র বা পাত্রী হিসেবে গ্রহণ করি, যার স্ট্যাটাস সমাজের মধ্যে অনেক উঁচুতে তাকে আমরা জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিই। কিন্তু দেখুন উনি কেমন পিতা, উনি নিজের কন্যার জন্য, নিজের সাহেব জাদির জন্য যখন বিয়ের প্রস্তাব আসলো তখন বাদশাহের কাছ থেকে তিন দিনের সময় চাইলেন এবং তিনি মসজিদে মসজিদে কোনো উপযুক্ত যুবকের সন্ধান করতে লাগলেন। একটা মসজিদে একটা যুবকের প্রতি তার দৃষ্টি পড়ল, যে যুবক উত্তমভাবে নামাজ আদায় করছিল, অর্থাৎ একটা যুবক উত্তমভাবে নামাজ পড়ছিল। তখন ওই শেখ, ওই পিতা ওই যুবকের কাছে জিজ্ঞাসা করল, তোমার বিয়ে হয়েছে? সে বলল না। অতঃপর জিজ্ঞাসা করলেন, বিয়ে করতে চাও? কনে আছে, কনে কোরআনুল করিম পড়ে, নিয়মিত নামাজ রোজা পালন করে, সুন্দর এবং অনেক নেক চরিত্রের অধিকারিণী। তখন ওই যুবকটা বলল, আমার সাথে কে সম্পর্ক করবে? হযরত সাইয়্যিদুনা শাইখ কিরমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি করব। এই কিছু দিরহাম রাখো এবং এক দিরহামের রুটি, এক দিরহামের তরকারি এবং এক দিরহামের সুগন্ধি অর্থাৎ আতর কিনে নাও। এভাবে হযরত সাইয়্যিদুনা শাইখ কিরমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের নেককার কন্যার বিবাহ ওই যুবকের সাথে পরিয়ে দিলেন। নববধূ যখন বরের ঘরে আসলো, অর্থাৎ ওই কনে, ওই মেয়ে যখন বিয়ের পর তার স্বামীর ঘরে আসলো, তখন ওই কন্যা দেখল পানির পাত্র ছিল, একটা ঘরের মধ্যে একটা পানির পাত্র ছিল, সে পানির পাত্রের উপর একটা শুকনো রুটি রয়েছে, একটা শুকনো রুটি রাখা আছে। নববধূ জিজ্ঞাসা করলো এই রুটিটি কেন রাখা হয়েছে, এই রুটিটি কেন রাখা হয়েছে। তখন ওই যুবকটা ওর বর বলল, স্বামী বলল, এটি গতকালের বাসি রুটি আর আমি ইফতারের জন্য রেখেছি। এ কথা শুনে সে ফিরে যেতে উদ্যুক্ত হলো, অর্থাৎ সে ফিরে যেতে লাগলো, কন্যাটা আবার নিজের ঘরে চলে যেতে চাইল। তখন তার বর বলল, আমি জানতাম হযরত সাইয়েদুনা শাইখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কন্যা শাহজাদী আমার মতো গরিব লোকের ঘরে থাকতে পারবে না। তখন ওই কোণে কি বলল, অন্তরের কান দিয়ে শ্রবণ করুন, ওই কোণে বলল, আমি আপনার দারিদ্রতার কারণে নয়, বরং এজন্যই ফিরে যাচ্ছি, রব্বুল আলামিনের প্রতি আপনার বিশ্বাস খুবই কম দেখা যাচ্ছে। আমি তো আমার পিতার প্রতি আশ্চর্য হচ্ছি, তিনি আপনাকে পবিত্র চরিত্রের অধিকারী এবং নেককার কিভাবে বলে দিলেন। ওই যুবক, ওই বর এ কথা শুনে খুবই লজ্জিত হলো এবং সে বলল, এই দুর্বলতার জন্য আমি ক্ষমা প্রার্থী। কোণে বলল, আপনার অপরাগতা আপনি জানেন, তবে আমি এই ঘরে থাকতে পারবো না, যেখানে এক বেলার খাদ্য সঞ্চয় করে রাখা হয়েছে, এখন তো হয় আমি থাকব অথবা এই রুটি থাকবে। ওই বর সাথে সাথে, ওই স্বামী সাথে সাথে ওই রুটিটা ফকিরের কাছে দান করে দিলেন। প্রিন্স লাইন ভাইরে, এখান থেকে কি মাদানী ফুল অর্জন করা যায়? যে দেখুন, উনি কেমন উঁচু মর্যাদার কনে ছিল, উনি কেমন উঁচু মর্যাদার মেয়ে ছিল, উনি কেমন উঁচু মর্যাদার আল্লাহ তাআলার বান্দিনী ছিল, যে স্বামীর ঘরে মাত্র আসলো আর স্বামীর ঘরে একটা রুটি রাখা ছিল, আর সেই রুটির কেন রাখা ছিল, স্বামী বলল যে এটা গতকালের বাসি রুটি আর আমি সেই রুটি ইফতারের জন্য রেখেছি। কিন্তু ওই নতুন কনে যখন আসলো তখন বলল, আপনার কি আল্লাহ তাআলার উপর বিশ্বাস নেই, আপনার কি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল নেই, যে আপনি গতকালের রুটি আজকের জন্য জমা রেখেছেন। এজন্য ওই কোণে ফিরে যেতে লাগলো। কিন্তু যখন ওই বর ক্ষমা চাইল তখন উনি আবার সুলাহ করে নিলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, হে আশিকানে আউলিয়ারা, আপনারা শুনলেন তো, যুগ প্রসিদ্ধ অলি হযরত সাইয়েদুনা শাইখ কিরমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নয়নের মণি কন্যাকে কিরম উত্তম পদ্ধতিতে মাদানী প্রশিক্ষণ দিয়েছেন এবং তার সুশিক্ষিতা কন্যার তাওয়াক্কুলও কিরূপ মহৎ ছিল, যে নিজের স্বামীর ঘরে সুযোগ সুবিধা এবং ধন সম্পদের আধিক্য না থাকার কারণে অসন্তুষ্ট হননি, বরং অভিযোগ করলেন, তো এই যে ইফতারের জন্য রুটি বাঁচিয়ে কেন রাখা হলো, কেননা তার নিকট এটা তাওয়াক্কুলের পরিপন্থী ছিল। এই শাহজাদির এই মাদানী চিন্তাধারা তার সম্মানিত পিতা হযরত সাইয়েদুনা শাইখ কিরমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাদানী প্রশিক্ষণের প্রেক্ষিতেই অর্জিত হয়েছে, যিনি স্বয়ং মুত্তাকি এবং পরহেজগার এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থাশীল বুজুর্গ ছিলেন। সুতরাং তিনি সেইভাবেই তার কন্যার মাদানী প্রশিক্ষণ করেছেন এবং তার জন্য ইবাদত গুজার পাত্র নির্বাচন করলেন, যেন তাকওয়া ও পরহেজগারির বরকত তাদের প্রজন্মেও পরিবর্তিত হতে থাকে। কেননা মানুষ যদি নিজে নেককার হয় তবে তার নেকি দ্বারা তার পরবর্তী প্রজন্ম উপকৃত হয়। প্রিয় ইসলামী ভাইরা, যখন আমি নেককার হব, যখন আমার সন্তান নেককার হবে, তখন আমার সন্তান থেকেও যে সন্তান আসবে, অর্থাৎ পরবর্তী যে প্রজন্ম আসবে, তারাও নেককার হবে। কিন্তু আমি পিতামাতা হয়ে যদি আমি নিজে নেককার না হই, তাহলে আমার সন্তানও কখনো নেককার হবে না। দেখুন না, যখন ছোটবেলা থেকে, অর্থাৎ কয়েক মাস যখন সন্তান থাকে, তখন ওই সন্তান তার পিতামাতাকে ফলো করে, অর্থাৎ পিতামাতা যেভাবে করে ঠিক সেইভাবে সেই সন্তানও করে। যদি পিতা ফজরের আজানের সময় মসজিদে যায়, তখন সন্তানও সেটা ফলো করে। আমি জন্ম থেকেই দেখছি আমার বাবাকে মসজিদে দিতে, যখন এই টাইম হয়ে যায়, এই স্পেসিফিক টাইম হয়ে যায়, যখন জোহরের টাইম হয়ে যায়, যখন আসরের টাইম হয়ে যায়, যখন মাগরিবের টাইম হয়ে যায়, আমার বাবা টাইম হলেই, আজান দিলেই মসজিদে চলে যায়। তখন ওই সন্তানের মাইন্ডে এটা চলে আসে, না এখন হচ্ছে আজানের টাইম, এখন হচ্ছে নামাজের টাইম, তাহলে আমাকেও মসজিদে যেতে হবে। কিন্তু যদি পিতামাতা যখন নামাজের সময় হয়, যখন আজান হয়, তখন যদি নামাজের দিকে না গিয়ে টিভির সামনে বসে থাকে, অন্যান্য দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন সন্তানও কখনো নেককার হতে পারবে না। তাই প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদুনা শাইখ কিরমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি নিজে নেককার ছিলেন, তাই তো ওনার কন্যাও নেককার হয়েছেন। এবং যখন বরের ঘরে গিয়েছেন, যখন স্বামীর ঘরে গিয়েছেন, তখন স্বামীর সাথে শুধু এজন্য রাগ করেছেন যে আপনি গতকালের রুটি কেন আজকের জন্য জমা রেখেছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও চিন্তার বিষয়, আমাদেরও কি এরকম শিক্ষা রয়েছে, আমাদেরও কি এরকম জেহেন, এরকম মন মানসিকতা রয়েছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর বিশ্বাস করা। দেখুন না, আজ আমরা কোনো কিছু হলেই আল্লাহর উপর থেকে আস্থা সরিয়ে ফেলি। যদি দুনিয়াবি কোনো মুসিবত চলে আসে, যদি দুনিয়াবি কোনো পরীক্ষা চলে আসে, যদি কখনো আমি কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, তখন আল্লাহর উপর থেকে আস্থাটা আমাদের সরে যায়, তখন দুনিয়াবি মানুষের পিছনে ছুটতে থাকি। কেন ভাই? যে মুসিবত আল্লাহ তাআলা দিয়েছে, যে পেরেশানি আল্লাহ তাআলা দিয়েছে, সে পেরেশানি থেকে উদ্ধারও করবেন আল্লাহ তাআলা। কেননা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনো মুসিবতের মধ্যে রাখতে চায় না, তাকে শুধু পরীক্ষা করতে চায় সে কি আল্লাহ তাআলার দিকে ফিরছে নাকি আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও এমন মন মানসিকতা থাকা চাই যে আল্লাহর উপর আমরা সবসময় বিশ্বাস স্থাপন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের নেকি দ্বারা তার সন্তান এবং তারও সন্তান এবং তারও সন্তানের সংশোধন করে দেন এবং তার বংশধর এবং তার প্রতিবেশীদের সে নিরাপত্তা দান করে, আর তারা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা এবং নিরাপত্তায় থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমাদের সোসাইটিতে সন্তানের শিক্ষা দীক্ষার বিষয়ে খুবই উদাসীন লক্ষ্য করা যায়। সম্ভবত এর কারণ হচ্ছে পিতামাতা নিজে শিক্ষিত নয়, পিতামাতা নিজে প্রশিক্ষিত নয়, এবং যারা নিজেরা শরীয়তের বিধানবলী সম্পর্কে অজ্ঞ আর প্রশিক্ষণের মুখাপেক্ষী, তবে তারা অপরকে কিভাবে শিক্ষা প্রদান করবে? সুতরাং যখন এই স্বাধীন মানসিকতা সম্পন্ন পিতামাতার কন্যাদের জন্য পাত্র আসে, সম্পর্ক আসে, তখন পিতামাতা এই বিষয়ে প্রাধান্য দেয় যে পাত্র ধনী, বিভিন্ন দুনিয়াবি জ্ঞান বিজ্ঞানের ডিগ্রিধারী এবং আধুনিক পরিবারের সন্তান কিনা, চাই তো নামাজ এক ওয়াক্ত পড়ুক বা নামাজ নাই বা পড়ুক, এতে কোনো আশা যায় না। লোকদের ধোকা দেয়াতে প্রসিদ্ধ হোক, দিনের প্রয়োজনীয় মশালা না জানুক, মোট কথা বে আমলির পরিপূর্ণ নমুনাই হোক না কেন, আর যদি কেউ এমন ছেলেকে বিবাহের পরামর্শ দেয় যে যার আয় সামান্য যদিও বা 100% হালাল, স্ত্রীর অধিকার আদায় করতেও সক্ষম, মুত্তাকি ও পরহেজগার এবং দিনদার, জ্ঞান ও আমল লজ্জাশীল এবং সুন্নাতের অনুসারী, খোদাবীতি ও ইশকে মুস্তাফার দৌলতে মালামাল, মসজিদের ইমাম মুয়াজ্জিন কারি বা মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত, তবে মাআযাল্লাহ এর সম্পর্কে বিভিন্ন ধরনের বাক্যলাপ করা হয়ে থাকে। এমন ভাবে বাক্য করে, আরে একে বিয়ে করলে তো আমার মেয়ে না খেয়ে মরবে, ঘরে তো বন্দি করে রাখবে, মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরিয়ে রাখবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আমাদের ছেলে মেয়ের জন্য, যখন আমার মেয়ের জন্য কোনো সম্পর্ক আসে, আসলেই এটা সঠিক, এটা কেউ অবিশ্বাস করতে পারবে না। আজকে 100%-এর মধ্যে যদি আমি বলে থাকি যে 95% পিতা মাতাই এগুলো খুঁজে, যে তার মেয়ের জন্য যে সম্পর্ক আসছে সেটা কি দুনিয়াবি ডিগ্রিধারী কিনা, সে কি হালাল ইনকাম করছে কি হারাম ইনকাম করছে এটাও আমরা পরোয়া করি না, সে কি দিনী শিক্ষায় শিক্ষিত কিনা সেটাও আমরা পরোয়া করি না, সে এক ওয়াক্ত নামাজ পড়ে কি নামাজ পড়েই না সেটাও আমরা খেয়াল করি না, শুধু দেখি আমার মেয়েকে ভরণ পোষণ করাতে পারলে হবে বাস। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আবার আমরাই বলি, যখন আমার মেয়ে থেকে, আমার ছেলে থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে, যখন ওরা পিতামাতার অবাধ্য হয়ে যায়, তখন আমরাই বলি যে তোমার সন্তানরা পিতামাতার অবাধ্য কেন, তোমার সন্তানরা তোমাদের অবাধ্য কেন? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এগুলো হচ্ছে ওই নেককার মানুষের সাথে, নেককার যুবকের সাথে নিজের কন্যাকে বিবাহ না দেওয়ার ফল। যখন আমাদের মেয়েদের জন্য, যখন আমাদের ছেলেদের জন্য কোনো নেককার মেয়ে বা ছেলে সম্পর্ক আসে, তখন আমরা এটাকে নেগলেক্ট করি, তখন আমরাকে একদম পাত্তা দিই না। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, এই বন্ধন থাকবে দুনিয়া পর্যন্ত, সেই স্বামী স্ত্রীর বন্ধন যদি দুনিয়াতে নেকির মাধ্যমে কাটে, তাহলে তারা জান্নাতেও সঙ্গী হয়ে যাবে, আর যদি এখানে তাদের বন্ধনটা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কাটে, তাদের বন্ধনটা যদি আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজের মাধ্যমে লিপ্ত হয়ে থাকে, তাহলে কিয়ামতের দিনও ফেঁসে যাবে। শুধু আমরা নয়, শুধু ওই স্বামী স্ত্রী নয়, বরঞ্চ তার পিতামাতাও ফেঁসে যাবে। কেননা তার পিতামাতাকে প্রশ্ন করা হবে যে তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও তোমার ছেলের সম্পর্ক, তোমার মেয়ের সম্পর্ক কোনো দিনদার মেয়ে বা ছেলের সাথে করনি কেন? তখন কি জবাব দিব যে আমার মেয়েকে ও ভরণ পোষণ করতে পারতো না, তাই আমি ওর সাথে সম্পর্ক করিনি? এই জবাব কি, এই উত্তর কি আমার জন্য যথেষ্ট হবে? নয় প্রিয় ইসলামী ভাইয়েরা। তো এখনো আমাদের সংশোধনের সময় আল্লাহ তাআলা দিয়েছেন। যতক্ষণ হায়াত রয়েছে, যতক্ষণ এই নিঃশ্বাস আমি নিচ্ছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা নিয়ামত। কেননা যখনই একটা নিঃশ্বাস আমার চলে যাচ্ছে, তখনই আমার জীবন থেকে এক একটা মূল্যবান সময় চলে যাচ্ছে। তো আমাদের চিন্তা করার বিষয় যে আমি কখন সংশোধন হব। কেননা সংশোধনের বিষয়টা পুরোপুরি আমার উপর। আমি যদি চাই তাহলে আমি আমার জীবনকে নেকির দিকে ধাবিত করতে পারি, কিন্তু বাস আমরা এটা দেখি যে আমার সোসাইটি কি বলবে, আমার সমাজ কি বলবে, আমার এলাকাবাসীর মানুষ কি বলবে, আমার রিলেটিভস কি বলবে। কিন্তু প্লিজ লাইন ভাইরা, কবরে কি আমার রিলেটিভস যাবে? কবরে কি আমার ফ্রেন্ড সার্কেল যাবে? কবরে কি আমার সমাজের যারা অহেতুক ঠাট্টা মস্কারী বিদ্রুপ করতো যে তোমার ছেলে মেয়েকে কার সাথে বিয়ে দিয়েছে, একটা হুজুরের সাথে, একটা ব্যাকডেটের ছেলের সাথে, ওরা কবরে যাবে না? কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আপনি যদি আপনার নেককার পরহেজগার মেয়ের সাথে কোনো পরহেজগার ছেলের বিয়ে দেন, তাহলে এদের সম্পর্ক দেওয়ার কারণে শুধু দুনিয়াবি ফায়দা নয়, আখিরাতেও ফায়দা রয়েছে। যেমনটি আমাদের আকা ও মাওলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও দিনদার ব্যক্তিদের সাথে বিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাকে ওই ব্যক্তি বিবাহের বার্তা পাঠায় যার দিনদারি ও চরিত্র তুমি পছন্দ করো, তবে বিয়ে দিয়ে দাও, যদি তা না করো তবে জমিনে ফিতনা এবং দীর্ঘ ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাবে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন তোমাদের কন্যার জন্য দিনদার ও সঠিক আচার আচরণের ছেলে পেয়ে যাও, তবে শুধুমাত্র সম্পদের লোভে এবং লাখ পতির অপেক্ষায় যুবতী কন্যার বিয়েতে দেরি করো না। এজন্যই যে যদি ধনীর অপেক্ষায় কন্যাদের বিবাহ না দেয়া হয়, তবে একদিকে অনেক কুমারী থেকে যাবে এবং অপরদিকে অনেক ছেলে অবিবাহিত রয়ে যাবে, যার কারণে অপকর্ম ছড়িয়ে পড়বে, যার অপকর্মের কারণে মেয়ের পরিবার লজ্জায় পড়ে যাবে। পরিণতি এরূপ হবে যে খানদান পরস্পর ঝগড়া করবে, হত্যাযোগ্য হবে, যা আজকাল প্রকাশ পাচ্ছে। আসলে প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি দেখি যে আমাদের মেয়েরা যখন বালেগা হয়ে যায়, যখন আমাদের ছেলেরা বালেগ হয়ে যায়, যখন বিয়ের উপযুক্ত হয়ে যায়, স্পেশালি যারা পিতামাতা রয়েছে, যারা ওয়ালিদ সাহেব রয়েছে, ওনারা কি করেন যে এস্টাবলিশড হতে হবে, ছেলেকে এস্টাবলিশড হতে হবে, মেয়ের তো আরেকটু বয়স আছে, দেখি না পাচ্ছ, কিন্তু এটা করতে করতে আমার ছেলে বা মেয়ের বয়স উপযুক্ত থেকে আরো পারিয়ে যায়, অর্থাৎ আরো বেড়ে যায়। এর কারণে হয় কি, আমাদের ছেলে মেয়েরা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং এই কারণে ওই অপকর্মের ভার হতে 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 এমন হয়ে যায়, এমন পর্যায়ে পৌঁছে যায় যে একসময় পিতামাতাকে তার সন্তানের জন্য লজ্জার সম্মুখীন হতে হয়, অর্থাৎ সমাজের মধ্যে সে মুখ দেখাতে পারে না। তো এটা কার কারণে? পিতামাতার কারণেই তো। পিতামাতা যদি তাকে সঠিক সময়ে এবং কোনো নেককার লোকের সাথে তাকে বিবাহ করে দিয়ে দিত, তাহলে ওই কঠিন পরীক্ষার সম্মুখীন তাকে হতে হতো না, ওই নির্লজ্জের শিকার হতে তাকে হতে হতো না। হে আশিকানের রসুল, আমাদের উপর দয়া ও অনুগ্রহ প্রদানকারী, অফুরন্ত দাতা ও অগণিত নিয়ামত দ্বারা ধন্যকারী, আল্লাহ তাআলার কোটি কোটি নিয়ামত থেকে একটি নিয়ামত হচ্ছে সন্তান। আসলেই যে সকল পিতামাতার সন্তান হয় না তারাই বুঝে সন্তান কেমন নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে ঘরে আনন্দের ঘনঘটা বয়ে যায়। নেক সন্তান এমন একটি নিয়ামত, পিতামাতার বৃদ্ধকালে তাদের সহায় হয়, উত্তম সন্তান পিতামাতার মৃত্যুর পর তাদের মুক্তির উপায় হয়। আল্লাহ তাআলা যখন কাউকে এই নিয়ামত দ্বারা ধন্য করেন, তখন পিতামাতার খুশির অন্ত থাকে না, কিন্তু সাথে সাথে তাদের পরীক্ষাও শুরু হয়ে যায়। এখন এটা পিতামাতার উপর যে তারা সন্তানকে ইসলামিক শিক্ষা দিয়ে এই পরীক্ষায় সফলতা অর্জন করে কিনা। মনে রাখবেন, সাধারণত শিশুরা পিতামাতার অভ্যাস ও আচরণকে অনুসরণ করতে থাকে। যদি পিতামাতা শরীয়তের অনুসারী এবং জ্ঞান অর্জনের আগ্রহী হয়, তবে তাদের বংশধররাও নেকির পথে পরিচালিত হয় এবং পিতামাতার মুক্তি ও ক্ষমা এবং সুনামের কারণ হয়। আর যদি পিতামাতা স্বয়ং মন্দ স্বভাবের অধিকারী হয়, তবে সন্তানের মাঝেও সে মন্দ স্বভাব পরিবর্তিত হয়ে যায় এবং এমন সন্তান মুক্তির উপায় নয় বরং ধ্বংসের কারণ হয়ে যায়। মনে রাখবেন, সন্তানের প্রশিক্ষণ পিতামাতা উভয়েরই দায়িত্ব, কিন্তু পিতা উপার্জনের বাহানা দিয়ে বলে এটা আমার স্ত্রীর দায়িত্ব, আবার অনেক সময় স্ত্রী ঘরের কাজকর্মের বাহানা দিয়ে বলে এটা আমার স্বামীর দায়িত্ব। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, এটা কেন হবে এমন? সন্তান তো দুইজনেরই, পিতা হোক মাতা হোক, সন্তান তো উভয়েরই। তো প্রিয় ইসলামী ভাইরা, যখন সন্তান আমাদের উভয়েরই, তখন কেন আমি এটা থেকে গাফিলত হব? যখন সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছে, তখন কেন আমরা সেই সন্তানের পরিচর্যা করব না, কেন সেই সন্তানকে আমরা নেককার বানাব না? দেখুন পিস লাইন ভাইরা, যখন রাস্তার মধ্যে দিয়ে একটা যুবক একটা বৃদ্ধ পুরুষকে সালাম দেয়, তখন কোনো না কোনো দিক দিয়ে ওই বৃদ্ধের অন্তরে একটা আশা জাগে, হাই আমার সন্তানটা যদি এমন হতো যে সবাইকে সালাম দিবে, আমার সন্তানটা যদি এমন হতো যে মসজিদের প্রথম কাতারে এসে নামাজ আদায় করবে, আমার সন্তানটা যদি এমন হতো যে নেকির দাওয়াত দিবে, আমার সন্তানটা যদি এমন হতো যে কুরআনুল করিমের তিলাওয়াত করবে, আমার সন্তানটা যদি এমন হতো যে কুরআনুল করিমের হিফজ করবে অর্থাৎ হাফিজে কুরআন হবে, আমার সন্তানটা যদি এমন হতো যারা নেকির দাওয়াত দিয়ে অপরকে নামাজি বানাবে, তখন আমাদের অন্তরটা ফুলে যেত, গর্বে ফুলে যেত। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আজ এদিকে কারোই খেয়াল নেই, আজ এদিকে কারোই ধ্যান নেই, আমরা আছি তো বাস দুনিয়া নিয়ে। তো প্রিয় ইসলামী ভাইরা, যারা পিতামাতা রয়েছি, স্পেশালি যারা পিতামাতা রয়েছি, এগুলো ওনাদের দায়িত্ব। পিতামাতাকে এই ব্যাপারে প্রশ্ন করা হবে, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, কিন্তু স্পেশালি এই সন্তানের ব্যাপারে আরো কঠোরভাবে প্রশ্ন করা হবে। কারণ এই সন্তান চাইলে আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সন্তান এর মতো নিয়ামত দিয়েছে ওনাদের সঠিকভাবে পরিচর্যা করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সন্তানের প্রশিক্ষণ সম্পর্কে মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবাসিত চারটি বাণী শ্রবণ করি। নাম্বার এক, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে মুবারাকাত তিলাওয়াত করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিজেকে ও নিজের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো, তখন সাহাবাই কিরাম অর্থাৎ সাহাবিরা জিজ্ঞাসা করলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিজের পরিবার বর্গকে কিভাবে আগুন থেকে বাঁচাতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদেরকে এই কাজসমূহের আদেশ দাও যা আল্লাহ তাআলার পছন্দনীয়, এবং সেই কাজসমূহ থেকে নিষেধ করো যা আল্লাহ তাআলার অপছন্দনীয়। নাম্বার দুই ইরশাদ হচ্ছে, নিজ সন্তানদের তিনটি অভ্যাসের শিক্ষা দাও। এক, নিজের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নাম্বার দুই, আহলে বাইতের ভালোবাসা। নাম্বার তিন, কুরআনে পাকের ভালোবাসা, কুরআনে পাকের শিক্ষা। তো প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা এখানে যারা জমায়েত হয়েছি, আজ আমরা যারা পিতামাতা, স্পেশালি যারা আমরা পিতামাতা হয়েছি, আমরা একটু নিজেকে জাস্টিফাই করি যে আমরা কি আমাদের সন্তানদের এই তিনটা শিক্ষা দিই? যে নাম্বার এক বলা হয়েছে যে তোমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দাও, আমরা কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের সন্তানকে দিই? যদি এটা দাবি করি যে দিয়ে থাকি, তাহলে কেন আজ আমাদের মসজিদগুলা বিরান হয়ে থাকে, কেন আমাদের সমাজের মধ্যে গুনাহের ছড়াছড়ি হয়ে থাকে, কেন আমাদের ঘরের মধ্যে গুনাহের আড্ডা বয়ে থাকে? প্রিয় ইসলামী ভাইরা, যে পিতামাতা তার সন্তানকে নিজ নবী অর্থাৎ আমাদের সকলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরের মধ্যে ঢেলে দিবে, ওই সন্তান কখনো নাফরমানিমূলক কাজ করতে পারে না, ওই সন্তান কখনো গুনাহের আড্ডায় লিপ্ত হতে পারে না, ওই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হতে পারে না, ওই সন্তান কখনো আল্লাহ তাআলার নাফরমানিক কাজের মধ্যে লিপ্ত থাকতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি বলা হয়েছে আহলে বাইতের ভালোবাসা। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা আমাদের সমাজের মধ্যে যদি দেখি, আহলে বাইতের ভালোবাসা এটা আমাদের মধ্যে দিন দিন কমে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো আমাদের পিতামাতারই দায়িত্ব ছিল যে আমাদের সন্তানদেরকে যাতে আমরা আহলে বাইতের ভালোবাসা দিই, কিন্তু দেখুন আজ আমাদের মতো অনেক নজওয়ান রাস্তার মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এমন দেখা যায় তারা আহলে বাইতের ভালোবাসা পোষণ করে না। কিন্তু কেন? এটা পিতামাতার কারণে। তার পিতামাতা ছোটকাল থেকে কখনো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির উর্স কি সেটা শিক্ষা দেয়নি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী কি এটা শিক্ষা দেয়নি, এবং আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি কে ছিলেন ওনার শিক্ষা দেয়নি, অর্থাৎ পূর্ববর্তী বুজুর্গানে দিন এবং পূর্ববর্তী সাহাবাই কিরাম আলাইহি মুরিদওয়ানগণ যারা ছিলেন ওনাদের জীবন, ওনাদের সিরাত সম্পর্কে কখনো আমাদের পিতামাতা আমাদেরকে বোঝানোর চেষ্টাই করেনি। এই জন্য আজ আমরা আমাদের সমাজের মধ্যে যখন তাকাই, আমরা আমাদের যখন চারপাশে তাকাই, তখন অনেক ভাই, অনেক নজওয়ান ইসলামী ভাইকে এমনও দেখা যায় তারা আহলে বাইতের প্রতি ভালোবাসা স্থাপন করতে নারাজ হয়ে যায়। নাম্বার তিন বলা হয়েছে কুরআনে পাকের শিক্ষা। কুরআনে পাকের শিক্ষা, প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা সত্যি যদি বলতে চাই যে আমরা 2-3 হাজার টাকা দিয়ে দুনিয়াবী শিক্ষা প্রদানের জন্য ঘরের মধ্যে টিচার রাখি এবং কোচিং সেন্টারও অ্যাডমিট করাই, কিন্তু কখনো আমরা কুরআনে পাকের প্রতি জোর দিয়েছি? কখনো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এটা বলেছি যে তুমি কুরআনে পাক এটা সম্পূর্ণ মুকাম্মাল শেষ করো, এটা সম্পূর্ণভাবে সঠিকভাবে সঠিক মাকরাজের সাথে পড়ো, এটার জন্য কি কখনই স্পেশাল টিচার রেখেছি? না, কিন্তু আমি দেখেছি যে এক একটা সাবজেক্টের জন্য এক একটা টিচার রাখা হয়, কিন্তু যখন কোনো কুরআনুল করিম শিক্ষা প্রদানের জন্য কোনো হুজুরকে রাখা হয় তখন ওনার স্যালারি কত দেয়? 500 টাকা, 1000 টাকা। কিন্তু যখন আমরা দুনিয়াবী শিক্ষার জন্য কোনো টিচার রাখি তখন টিচার যা ডিমান্ড করে তাই বলি, তাই দিতে রাজি হয়ে যাই। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আমি প্রশ্ন করতে চাই, যখন কবরে যাবে তখন কি আমার এই 12 বছর, এই 15 বছর, এই 20 বছরের শিক্ষা যে পড়ালেখা হয়েছে সেগুলোর কোনো প্রশ্ন কি আমাকে কবরের মধ্যে করবে? কিন্তু দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা কি মহান যে দুনিয়ার মধ্যে যখন এক্সাম হয় তখন প্রশ্ন ফাঁস হওয়ার চান্স খুবই কমই থাকে, কিন্তু কবরের পরীক্ষা এমন একটা পরীক্ষা, আল্লাহ তাআলা জন্মের সাথে সাথেই আমাকে প্রশ্ন আউট করে দিয়েছে এবং সাথে সাথে উত্তরও বলে দিয়েছে এগুলো কি হবে। শুধু এখন আমাদের আমলের ঘাটতি, যে আমাদের আমলই বলে দিবে কবরের মধ্যে সেই তিনটার প্রশ্নের উত্তর কি আমি সঠিকভাবে দিতে পারছি কি পারছি না। তো প্রিয় ইসলামী ভাইরা, যারা পিতামাতা রয়েছি, মেহরবানি করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই তিনটা শিক্ষা অবশ্যই দিব। এক, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, দুই, আহলে বাইতের ভালোবাসা, তিন, কুরআনে পাকের শিক্ষা। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, সন্তানের পিতামাতার প্রতি অধিকার রয়েছে যে তাদের ভালো নাম রাখবে। আজকাল তো আমরা ফ্যাশনেবল নাম রাখি, আজকে আমরা যে স্টারকে ফলো করি ওই স্টারের নাম দিয়ে আমাদের ছেলে মেয়েদের নাম রাখি, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের ভালো নাম রাখবে। কেন রাখবো না আমরা? কেনই বা সাহাবায়ে কেরাম আলাইহি মুরিদওয়ান ওনাদের ফয়েজ লাভের উদ্দেশ্যে ওনাদের নাম মোবারকের সাথে মিলিয়ে আমার ছেলে মেয়েদের নাম রাখি না? কেন আমরা পূর্ববর্তী বুজুর্গানে দিনদের নামের সাথে নাম মিলিয়ে আমাদের সন্তানের নাম রাখি না? তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করে দিয়েছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদের নাম ভালো রাখবে, অর্থাৎ ভালো ভালো নাম রাখবে। এভাবেও কিতাবের মধ্যে এসেছে অনেক মুসলমান নামের কারণে জান্নাতে যাবে। তো আমাদের উচিত যাতে আমরা ইসলামিক নামগুলো রাখি, এবং বলেছে যে তোমাদের সন্তানদের উত্তম আদব শেখাবে। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন পিতা তার সন্তানকে এমন দান দেয়নি যা উত্তম আদব থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ কোন পিতা তার সন্তানকে যত কিছুই দেখ কিন্তু যেটা উত্তম আদব রয়েছে এটার চেয়ে শ্রেষ্ঠ দান আর কিছু হতে পারে না। তাহাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, উত্তম আদব দ্বারা উদ্দেশ্য সন্তানকে দিনদার, মুত্তাকি, পরহেজগার বানানো। সন্তানের জন্য এর চেয়ে উত্তম দান আর কি হতে পারে যে এই বিষয়গুলোই দুনিয়া ও আখিরাতে কাজে আসবে। পিতামাতার উচিত যে সন্তানকে শুধুমাত্র ধনী বানিয়ে দুনিয়া থেকে না যাওয়া, তাদের দিনদার বানিয়ে যাওয়া, যা স্বয়ং তাদেরকে কবরেও কাজে আসবে। জীবিত সন্তানদের নেকির সওয়াব মৃতের কবরে পৌঁছে থাকে। অর্থাৎ বলা হচ্ছে যে নিজের সন্তানদেরকে শুধু দুনিয়াবী শিক্ষা দিবেন না, বরং দিনী শিক্ষাও দেন, কেননা এই দিনী শিক্ষা সেই পিতামাতা মারা যাওয়ার পরেও কবরে কাজে আসবে। যখন সন্তান প্রত্যেক নামাজের পর পিতামাতার কবরের সামনে গিয়ে জিয়ারত করবে, ইসালে সওয়াবে তারগিব করবে, তখন ওই পিতামাতার কবরের মধ্যে আল্লাহ তাআলা আজাবকে দূরীভূত করে দিবেন। তো আমাদের উচিত যে আমাদের সন্তানদেরকে নেককার বানানো, কেননা এই নেককার বানানো আসলে শুধু দুনিয়াতে ফায়দা না, আখিরাতেও ফায়দা রয়েছে। এই আখিরাতের ফায়দা হয়তো বা আমরা এখানে দেখছি না, কিন্তু কাল কিয়ামতের দিন অবশ্যই দেখব, এবং এর ফায়দা এত বেশি হবে, এত বেশি হবে যা আমি দুনিয়াতে থাকে কখনো কল্পনা করতে পারবো না। আমার সন্তান যখন আমি মারা যাব তখন আমার সন্তান যদি দুনিয়াতে থেকে একবার সুবহানাল্লাহ এটাও পাঠ করে, এটার সওয়াবও কবরের মধ্যে যাবে। আমার সন্তান যদি একবার আলহামদুলিল্লাহ এটাও পাঠ করে তাহলে এটার সওয়াবও কোথায় যাবে? পিতামাতার কবরের মধ্যে যাবে, কেননা সেই পিতামাতা নেককার সন্তানকে জন্ম দিয়েছেন, নেককার সন্তানকে দুনিয়াতে রেখে গিয়েছেন। কিন্তু যদি বদকার সন্তান রেখে যায়, সেই সন্তান যখন দুনিয়ার উপরে গুনাহ করবে সেই সন্তানের পিতামাতা কবরের মধ্যে আজাবে থাকবে। তো আমরা যারা পিতামাতা রয়েছি, আমরা কি কেউ চাই যে আমরা কবরের মধ্যে আজাবে লিপ্ত থাকি? কেউ চায় না, কিন্তু আবার এটাও চায় না যে আমার ছেলে নেককার হয়ে যাক, আমার ছেলে নামাজি হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এখন আমরা শ্রবণ করব যে কিয়ামতের দিন মানুষ অনেক অনেক নেকি নিয়ে আসবে, পাহাড়ের সমান নেকি নিয়ে আসবে, কিন্তু সেই নেকি কোনো কাজে আসবে না। সেটা কেমন? শ্রবণ করি। কিয়ামতের দিন এক ব্যক্তির স্ত্রী এবং তার সন্তান দরবারে খোদাবন্দিতে উপস্থিত হয়ে ফরিয়াদ করবে, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, এই ব্যক্তি থেকে আমাদের অধিকার আদায় করে দিন। অর্থাৎ এক স্বামীর স্ত্রী আর তার সন্তানরা আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, এই মানুষ থেকে, এই ব্যক্তি থেকে আমাদের অধিকারগুলো আদায় করে দিন, কেননা সে আমাদেরকে আমাদের দিনের বিধানাবলী শেখায়নি এবং সে আমাদেরকে হারাম খাওয়াতো, কিন্তু আমরা তা জানতাম না। সুতরাং সেই ব্যক্তিকে হারাম উপার্জনের কারণে এমনভাবে পিটানো হবে তার মাংস ঝরে যাবে, অতঃপর তাকে মিজানের দিকে নিয়ে যাওয়া হবে, ফিরিস্তা তার পাহাড় সমান নেকি আনবে, তখন পরিবার পরিজন থেকে এক ব্যক্তি তার নেকি থেকে নিয়ে নিবে, অপরজন অগ্রসর হবে, সেও নেকি সমূহ থেকে নিজের ঘাটতি পূরণ করবে, এভাবে তার সব নেকি তার পরিবারের লোকেরা নিয়ে যাবে। এবার সে তার পরিবারের দিকে তাকিয়ে বলবে, আমার কাঁধে শুধুমাত্র গুনাহের বোঝা রয়ে গেছে যা আমি তোমাদের জন্য করেছি। ফিরিস্তারা ঘোষণা করবে, এ হচ্ছে সেই ব্যক্তি যার সমস্ত নেকি তার সন্তান সন্ততিরাই নিয়ে গেছে এবং তাদের কারণেই সে জাহান্নামে প্রবেশ করল। প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিন যে পিতা থাকবে ওই পিতাকে লক্ষ্য করে তার স্ত্রী এবং তার সন্তানরা আল্লাহ তাআলার দরবারে বলবে, হে আল্লাহ, এর থেকে আমাদের অধিকার নিয়ে নিন, এ দুনিয়াতে থাকতে আমাদেরকে দিনী শিক্ষা শিখায়নি, এ দুনিয়াতে থাকতে আমাকে হারাম খাওয়াইছে কিন্তু আমাদেরকে তা জানায়নি। অর্থাৎ কোনো পিতা যদি দুনিয়ার মধ্যে হারামভাবে উপার্জন করে তার সন্তান এবং তার স্ত্রীকে খাওয়ায়, তাহলে সেটার ভোগান্তি, সেটার আজাব কিয়ামতের দিন পরিলক্ষিত হবে। এবং আরো বলা হচ্ছে, যেহেতু ওই স্ত্রী এবং ওই সন্তানদের আমল নামায় কোনো নেকি থাকবে না, তাই ওই পিতা দুনিয়াতে থাকতে যত নেকি করেছে সকল নেকি ওই স্ত্রী এবং ওই সন্তানদের আমল নামায় ট্রান্সফার হয়ে যাবে, আর সন্তান আর স্ত্রী যত গুনাহ রয়েছে সকল গুনাহ ওই পিতার আমল নামায় ট্রান্সফার হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ওই পিতাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা এখনো দুনিয়াতে রয়েছি এবং আল্লাহ তাআলার অনুগ্রহে দুনিয়াতে রয়েছি, তো আমরা এটাকে নিয়ামত মনে করি, আল্লাহ তাআলার এই নিয়ামতের কদর করি এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলোর উপর আমল করতে বলেছে সেগুলোর উপর আমল করার চেষ্টা করি, নিজের স্ত্রী সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করি এবং আমাদের আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদগুলো করেছেন সেই ইরশাদগুলোর উপর আমরা আমল করি। প্রিয় ইসলামী ভাইরা, শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের সন্তান সুশিক্ষিত না হওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে ইন্টারনেটের অপব্যবহার, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহার। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম এর যে চারিত্রিক ও সামাজিক ক্ষতিসমূহ রয়েছে তার সকল বিবেকবান ব্যক্তি ভালোভাবে অবগত। একটি সময় ছিল যে টিভি এবং সিনেমার ক্ষতিকর প্রভাব এবং ভয়ঙ্কর পরিণতি সমাজের জন্য খুবই চিন্তার বিষয় ছিল এবং টেলিভিশনকে স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর ঘোষণা করা হয়েছিল, কিন্তু আজ মোবাইল এবং ইন্টারনেট সবচেয়ে বেশি স্বাস্থ্যের জন্য খারাপ এবং চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। পিতামাতার উচিত যে নিজের সন্তানের অনুসরণ ও গতিবিধির প্রতি লক্ষ্য রাখার পাশাপাশি কৌশলে তাদের মাদানী প্রশিক্ষণও দেওয়া, বিশেষ করে যে শিশু এখনো ছোট, আল্লাহর দোহায় তাদের মোবাইল ও ইন্টারনেটের ভয়াবহতা থেকে বাঁচান, নয়তো এমন যেন না হয় যে সেই কচি শিশুর চরিত্র এখন থেকেই ত্রুটিপূর্ণ হয়ে গেছে। যদি এরূপ হয় তবে বিশ্বাস করুন যে এই সন্তান এবং পিতামাতা উভয়ে সর্বস্থানে অপমান ও অপদস্থতার সম্মুখীন হতে পারে। সন্তানকে সমাজের উত্তম ও নেক মুসলমান বানানোর জন্য নিজেও দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন এবং নিজের সন্তানদেরকেও এই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করুন। আলহামদুলিল্লাহি আজ্জা বাজাল, দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে কোরআন ও সুন্নাত অনুযায়ী দিনী ও চারিত্রিক প্রশিক্ষণের দিকে পরিপূর্ণভাবে মনোযোগ দেয়া হয়। সুতরাং আপনার ছোট মাদানী মুন্না এবং মুন্নিদেরকে মাদ্রাসাতুল মদিনা বা দারুল মদিনায় এবং বড়দের জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন এবং বা আমল কোরআনের হাফেজ ও আলিমে দিন বানান। তো প্লিজ তাই ভাইরা, আমাদের উচিত যে আমরা এই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, কেননা এই দাওয়াত ইসলামী এটাই চাই যে আমরা নিজে নেককার হয়ে যাই এবং আমাদের আশেপাশে যে সকল মুসলমান রয়েছে তারাও যাতে নেককার হয়ে যায়। কেননা দাওয়াত ইসলামীর যে মিশন এটা আলহামদুলিল্লাহ শুধু এই চট্টগ্রামের জমিনে নয়, শুধু বাংলাদেশের জমিনে নয়, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এবং দাওয়াত ইসলামী শুধু এটাই চায় যাতে উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন হয়ে যায়, যাতে আমি নিজে নেককার হয়ে যাই এবং অপর মুসলমান নেককার হয়ে যায়। নিজেরা তো প্রশিক্ষণ দিবেন, পাশাপাশি একটা পরিবেশেরও দরকার হয়। নেক পরিবেশের সাথে থাকলে নেককার হওয়া যায়, বদ পরিবেশের সাথে থাকলে বদকার হয়ে যায়। তো নিজের সন্তানদেরকে নেকির পরিবেশের সাথে সম্পৃক্ত করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তান আপনার চোখের শীতলতা হবে, আপনার সন্তান আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্লিজ ইসলামী ভাইরা, আমরা আসুন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা কারামত সম্পর্কে শ্রবণ করি। সেইদিনা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ভারতের প্রসিদ্ধ শহর আজমির শরীফে তশরিফ আনলেন, প্রথমে তিনি একটি পিপল গাছের নিচেই স্থান নিয়েছিলেন। জায়গাটি সেখানকার কাফির রাজা পৃথ্বীরাজ চৌহানের উট রাখার স্থান ছিল। কর্মচারীরা এসে তার রহমতুল্লাহি তাআলা আলাইহির উপর রাগান্বিত হয়ে গেল। বেয়াদবির সাথে তারা তাকে বলল, আপনারা এখান থেকে চলে যান, কেননা এই জায়গাটি রাজার উট বসার স্থান। খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আচ্ছা আমরা গেলাম, তোমাদের উট এখানেই বসুক। বরং উটগুলো সেখানে বসানো হলো। সকালে উটের রাখাল এলো আর উটকে অনেক উঠানোর চেষ্টা করলো, কিন্তু অনেক চেষ্টা করার পরেও উটকে উঠাতে পারলো না। রাখাল ভয়ে আতঙ্কিত হয়ে গিয়ে হযরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি দরবারে এসে নিজের বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করলো। ভারতের মুকুটহীন সম্রাট হযরত সাইয়েদুনা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, যাও, আল্লাহ তাআলার হুকুমে তোমার উট দাঁড়িয়ে গেছে। রাখাল ফিরে গিয়ে দেখতে পেল যে সত্য সত্যই সব কয়টি উট দাঁড়িয়ে আছে। খাজাই খাজেগান তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বেহিসাব ক্ষমা হোক। ইসলামী ভাইরা, আসলে যখন আমরা বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিনদের জীবনী পড়ি তখন অনেক কিছু শিখা যায়। এজন্য আমি আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্ট হচ্ছে মাকতাবাতুল মদিনা। এই মাকতাবাতুল মদিনা অনেক ছোট ছোট রিসালা বের করে থাকে। আলহামদুলিল্লাহ এখানেও দেখবেন আপনারা স্টল, মাকতাবাতুল মদিনা যেটা স্টল আছে, আমাদের দিনের যেসব কিতাব রয়েছে ছোট ছোট, তো এই কিতাবগুলো নিজেও পড়বেন এবং নিজের পরিবার বর্গকেও পড়াবেন। ইনশাআল্লাহ দেখবেন অনেক মাদানী পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আসুন আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দুই একটা পবিত্র বাণী সম্পর্কে শ্রবণ করি। উনি আমাদেরকে কি তারগিব দিয়েছেন, উনি বলছেন, নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমল করা থেকে উত্তম, পক্ষান্তরে বদকার লোকদের সাহচর্য বদ আমল করা থেকে নিকৃষ্ট। সেই দুর্ভাগা ব্যক্তি যে সর্বদা বদ আমল করতে থাকে আর মনে করে সে আল্লাহর একজন মকবুল বান্দা, সে ব্যক্তি আল্লাহর বন্ধু যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, সমুদ্রের ন্যায় উদারতা, সূর্যের ন্যায় সার্বজনীনতা আর মাটির ন্যায় বিনয় ভাব। আল্লাহ তাআলা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির যে ফয়জান, সে ফয়জান আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক এবং আমাদেরকে নিজের সন্তানদের মাদানী প্রশিক্ষণ দেওয়ার, নেকির প্রশিক্ষণ দেওয়ার, নেকির কাজ করানোর সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, আসুন আমরা বৃহস্পতিবার রাতের যে দরুদ শরীফগুলা পাঠ করানো হয় তা পাঠ করিনি। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত এ দরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় তাজেদারে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে রহমতে আলম নূরে মুজাস্সাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যি আল-উম্মি আল-হাবিবি আল-আলি আল-কদরি العظيم الجاه وعلى آله وصحبه وسلم حضرت سيدنا انس رضي الله تعالى عنه থেকে বলি তো নবী করিম রউফ রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হবে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন এই দরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাঈমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ একদিন এক ব্যক্তি আসলো হুজুরে আনওয়াজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন এতে সাহাবাই কিরামগণ আলাইহি মুরিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এ সম্মানিত লোকটিকে যখন তিনি চলে গেলেন তখন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালা উম্মতের শাফায়াতকারী নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة حضرت سيدنا ابن عباس رضي الله تعالى عنه تكي بودي تو مكي مدني آقا উভয় জাহানের দাতা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এ দোয়া পাঠকারী 70 জন ফিরিস্তা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা মদিনা শরীফকে ধ্যান করতে করতে বার বার সালাতু সালাম পেশ করি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله
الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله.
প্রিয় প্রিয় ইসলামী বেরা, আসুন আমরা মহাব্বত সহকারে দিল কুলে প্রাণ কুলে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল হয়ে যাই।
হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুম মা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা 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 ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
প্রিয় ইসলামী ভাইরা, এখন আল্লাহ তাআলার জাতি পাকের নামের উপর জিকির হবে। সবাই একই সুরে একই আওয়াজে জিকির করার চেষ্টা করবেন।
اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.
প্রিয় ইসলামী ভাইরা, আবারও মদিনা শরীফকে ধ্যান করতে করতে বার বার সালাতু সালাম পাঠ করুন।
আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور
الله এখন দোয়ার সময় হয়ে গিয়েছে, দোয়ার কিছু আদব রয়েছে, আমরা সম্ভব হলে দোজানো হয়ে বসে যাই। আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনবেন এবং আমাদের যে চাওয়া রয়েছে তা পূরণ করে দিবেন। আমরা নিজেদের অতীতের সমস্ত গুনাহের কথা স্মরণ করে করে নিজের চোখ দিয়ে অশ্রু বয়ে দিই, যদি সম্ভব না হয় তাহলে কান্নার ভান করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করবেন। দুহাতকে আসমানের দিকে আমরা তুলে দিই এবং দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইলে মুস্তাফা ইজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب مصطفى يا رب خواجة ইয়া রব্বে মুর্শিদ ইয়া রব্বে আত্তার। ইয়া আল্লাহ, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতবার এই ইজতিমায় অংশগ্রহণ করার সৌভাগ্য দিয়েছো মালিক। আল্লাহ আরো একবার জুমার রাত্রিতে আল্লাহ এই ইজতিমাতে অংশগ্রহণ করার সৌভাগ্য দিয়েছো মালিক। ইয়া আল্লাহ, অনেক গুনাহ করি, অনেক নাফরমানি করি আল্লাহ আল্লাহ, তারপরেও আল্লাহ তোমার দরবার থেকে তুমি মেহরুম করো না। ইয়া আল্লাহ, যতই গুনাহ করি না কেন আল্লাহ তোমার দরবারে আবার ফিরে এসেছি মালিক। ইয়া আল্লাহ, দোয়া কবুল হবে এ আশা নিয়ে আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের এখানে আশাকে তুমি কবুল করে নাও আল্লাহ, যত ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আজ্জাবাজাল আমাদের সকলের অংশগ্রহণকে তুমি কবুল করে নাও। আল্লাহ অংশগ্রহণ তো করে ফেলেছি কিন্তু অতীতের সমস্ত গুনাহ আমল নামাই উঠে গিয়েছে আল্লাহ, এই গুনাহ নিয়ে আজ তোমার দরবারে আরো একবার হাত তুলেছি মালিক। ইয়া আল্লাহ আজ্জাবাজাল অনেক গুনাহ করেছি, অনেক বড় বড় গুনাহ আল্লাহ যা প্রকাশ করার মতো নয়। ইয়া আল্লাহ আল্লাহ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপনে প্রকাশ্যে আল্লাহ আল্লাহ চিন্তা করেছি কেউ দেখছে না কিন্তু তুমি তো দেখে ফেলেছো মালিক। ইয়া আল্লাহ আজ্জাবাজাল আল্লাহ আমাদের গুনাহগুলো যদি মাফ না হয় আল্লাহ আমাদের কি হবে আল্লাহ আল্লাহ, কিয়ামতের দিন গুনাহ নিয়ে যদি আমরা উঠি আল্লাহ কিভাবে মুখ দেখাবো। ইয়া আল্লাহ আজ্জাবাজাল আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, বাস মাফ করে দাও। ইয়া আল্লাহ আল্লাহ তোমাকে তোমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিতা, ইয়া আল্লাহ তোমাকে আল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাদাকা, ইয়া আল্লাহ তোমাকে তোমার মাহবুবদের ওয়াসিতা আল্লাহ আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও আল্লাহ। যদি গুনাহ অবস্থায় মারা যায় আল্লাহ, যখন আমাদেরকে ঘর থেকে বিদায় দেওয়ার সময় গড়িয়ে আসবে আল্লাহ, যখন সাদা কাফন পরিয়ে দেওয়া হবে ইয়া আল্লাহ, যখন খাটিয়ার মধ্যে শুয়ে দেওয়া হবে আল্লাহ, যখন মসজিদের দিকে রওনা হবে আল্লাহ, যখন জানাজার নামাজও হয়ে যাবে ইয়া আল্লাহ, যখন শেষ সময় আসবে আল্লাহ, দুনিয়া থেকে যখন বিদায় নেওয়ার সময় আসবে, আল্লাহ যখন মাটির নিচে আল্লাহ দাফন করার সময় চলে আসবে, আল্লাহ সবাই যখন আমাদেরকে কবরের মধ্যে রেখে আল্লাহ যখন তারা নিজ নিজ গন্তব্যস্থলে চলে যাবে, আল্লাহ যখন আমাদেরকে মাটির মধ্যে চাপা দিয়ে সবাই আপন আপন স্থানে চলে যাবে, আল্লাহ তখন কেমনে সইব আমরা, আল্লাহ তখন কিভাবে সেই একাকিত্ব আমরা সইব, ইয়া আল্লাহ তখন কিভাবে সেই অন্ধকার কবরে আমরা থাকব, ইয়া আল্লাহ যখন গুনাহের কারণে আল্লাহ চারপাশ থেকে জাহান্নামের আগুন চলে আসবে, আল্লাহ যখন চারপাশ থেকে সাপ বিচ্ছু এসে আল্লাহ কামড়াতে থাকবে, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল যখন আমাদেরকে চারদিক থেকে আল্লাহ ঘিরে ধরবে, আল্লাহ সাপ এসে দংশন করতে থাকবে, বিচ্ছু এসে দংশন করতে থাকবে, ইয়া আল্লাহ ওই মুহূর্তে আমাদের কি অবস্থা হবে, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ 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 মনে করেছি আল্লাহ কেউ দেখছে না মালিক, কিন্তু তুমি তো দেখে ফেলেছ, আল্লাহ বাস মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ যারা মাফ পেয়ে গিয়েছে তাদের ওয়াসতা আমাদেরকেও মাফ করে দাও, আল্লাহ এই জুমার রাতে এত আশিকানে রসুল এখানে জমা হয়েছে, আল্লাহ না জানি কার হাত তোমার দরবারে মকবুল হয়ে গিয়েছে, আল্লাহ ওই হাতের সাদকা আমাদের সকলকে তুমি কবুল করে দাও, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল এখানে তো এমন একজন বান্দা হবে যে তোমার দরবারে মকবুল রয়েছে, আল্লাহ ওই বান্দার ওয়াসতা দিচ্ছি আমাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও, ইয়া আল্লাহ বাস আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, আল্লাহ আমরা তো এমন মানুষ, আমরা তো এমন বান্দা, শুধু দুনিয়া করতে করতে আমরা পাগল হয়ে গিয়েছি, আল্লাহ কবরের টেনশন, কবরের ফিকির, কবরের চিন্তা আমাদের জেহেন থেকে মাইন্ড থেকে আমরা ছেড়ে দিয়েছি, ইয়া আল্লাহ কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও, আল্লাহ সবাইকে ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ কবরে মাফ করে দাও, ইয়া আল্লাহ কবরের একাকিত্ব কেমনে সইব মালিক, আল্লাহ সামান্য অন্ধকার হলে আমাদের সহ্য হয় না, কবরের মধ্যে কোটি কোটি বছর আমরা কিভাবে অন্ধকারের মধ্যে থাকবো, মালিক আমাদেরকে মাফ করে দাও, মালিক মাফ করে দাও, মালিক মাফ করে দাও,
আল্লাহ যারা যারা এই সাপ্তাহিক সুনাতাবারা ইজতেমাকে সাজিয়েছেন সবার খিদমতকে তুমি কবুল করে দাও, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল যারা যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে আল্লাহ এই মাহফিলকে সাজিয়েছে সকলকে তুমি কবুল করে নাও, আল্লাহ সকলকে জান্নাতের মধ্যে আলা বালা মাকাম নসিব করে দিও, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল এর প্রতিদান তুমি আখিরাতের মধ্যে দিয়ে দিও, ইয়া আল্লাহ এর প্রতিদান তুমি কবরের মধ্যে দিয়ে দিও, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি রসিলায় আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ এখানে অনেক ইসলামী ভাই এমন এসেছে যারা বিভিন্ন পেরেশানি মুসিবত আল্লাহ অভাবহীনতা রোজগারহীনতা আল্লাহ বেকারত্বতা নিয়ে ঘুরছে, আল্লাহ এদিক সেদিক ঘুরছে, আল্লাহ দাওয়াত ইসলামের ইজতিমায় এসেছে যে আজকে তো আমরা দোয়া করার মাধ্যমে আমাদের পেরেশানি দূর হয়ে যাবে, আমাদের মুসিবত দূর হয়ে যাবে, আমাদের অসুস্থতা দূর হয়ে যাবে, আল্লাহ সকলের সকল ধরনের মুসিবতকে তুমি দূর করে দাও, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সবাইকে নেককার বানিয়ে দাও, মুখলিস পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের সাথে মৃত্যু পর্যন্ত সম্পৃক্ত থাকার তৌফিক দান করো, আল্লাহ আজকে যে টপিকের উপর বিষয়ের উপর আল্লাহ বয়ান হয়েছে আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করো, ইয়া আল্লাহ আমাদেরকে তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করো, ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ তোমার নৈকট্য হাসিল করার তৌফিক দান করো, ইয়া আল্লাহ আমাদেরকে মুখলিস নেককার পরহেজগার বান্দা হিসেবে কবুল করে নাও, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও, আল্লাহ আমরা যারা সন্তান রয়েছে আমাদেরকে পিতামাতার আনুগত্য বানিয়ে দাও, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে দাওয়াত ইসলামের পরিবেশের সাথে থেকে প্রত্যেকটা মুহূর্ত নেকির মাধ্যমে কাটাবার তৌফিক দান করো, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ এই চোখ যদি মক্কা না দেখে মারা যায়, আল্লাহ এই চোখ যদি মদিনা দেখে না মারা যায়, আল্লাহ কি হবে, আল্লাহ আমাদেরকেও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, আল্লাহ আমাদেরকেও মক্কা মদিনার সফর নসিব করে দাও, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল অনেক সফরকারীরা সফরের উদ্দেশ্যের জন্য রেডি হচ্ছে, আল্লাহ অনেক হাজিরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করছে, আল্লাহ কখন আসবে আমার, আল্লাহ কখন আসবে আমার সময় আল্লাহ আল্লাহ আমাদেরকেও মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও, আল্লাহ মক্কা মদিনার বা আদব হাজিরি নসিব করে দাও ইয়া আল্লাহ আযজা ওয়াজাল। বাস তোমার দয়ায় তোমার রহমতের সাদাকায় আমাদের সকলকে তুমি তোমার দরবারে কবুল করে দাও ইয়া আল্লাহ আযজা ওয়াজাল। বাস এখানে এমনও তো তোমার বান্দা রয়েছে যার চোখের পানি তোমার দরবারে কবুল হয়ে গিয়েছে, আল্লাহ ওই বান্দার চোখের পানির সাদাকায় আমাদের সকলকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আযজা ওয়াজাল। আমাদের সকলের নেক ও জায়েজ উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, আমরা যারা উপস্থিত হয়েছি সকলের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, আর যে সকল ইসলামী ভাই এই মেহফিলকে সাজিয়েছে ওনাদের সকল নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। কেহতে রেহতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে করদে পুরি আর জোহার বেকাসুর মজবুর কি ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবী উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জব দমে হো ওয়াপসি হম সব হো মদিনে মে সামনে হো রোজা রসুল আর লব পর হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوات عليك طلع البدر علينا من ثانية الوداع وجب شكر علينا ما دعا لله دائي نبي سلام عليك يا رسول سلام عليك سلام عليك صلوات الله عليك আমায় কাছে দেখে নানা মদনী মদিনে বালে প্রেমে সুধা পাকরাও না মদনী মদিনে বালে ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমআ বজে মে হেদায়ত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমআ বজে মে হেদায়ত পে গৌসে আজম ইমাম মুত্তাকা বনো কা জলওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম ডাল দি কলবো মে আজমত মুস্তাফা সাইয়েদি আলা হযরত পে লাখো সালাম খাজা এ খাজেগা রাজা এ হিন্দুস্তান উসমাইনো দিনো মিল্লত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমআ বজে মে হেদায়ত পে ফেজ সে জিকে লাখো নমাজি বনে ফেজ সে জিকে লাখো مام سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام سارے پیر تری قط پہ لاکھوں سلام مصطفیٰ جانِ رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام
جن کردار